الصلاة. حي على الفلاح، حي على الفلاح.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। এই মুহূর্তে যে বা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের সাথে প্রত্যেকটি পর্বের মধ্যে এক একজন বুজুর্গানি দিন রহিমাহুল্লাহ মুবিন এর জীবনী নিয়ে আলোচনা করি এবং সেখান থেকে শিক্ষণীয় কিছু মাদানী ফুল বের করে আমরা নেকি দাওয়াতের জন্য উৎসাহ অর্জন করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী ফুল শুনবো। আর হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানে যথারীতি নূর হোসেন ভাই সময় দিয়ে থাকেন, আজকেও তিনি সময় দিয়েছেন, তার থেকে আমরা মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর কোন বিষয়ে আজকে আমরা মাদানী ফুল শুনবো আর কোন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী আমরা শ্রবণ করব তাও জানবো। এর পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিয়ে যেন আমাদের কিছু সওয়াব অর্জন হয়। জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো ভালো ভালো নিয়ত করে নিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো এবং এই অনুষ্ঠানে যা কিছু শিখবো তা নিজে আমল করবো এবং অপরের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত এবং বেশুমার বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় তোমাদের নাম ও পরিচিতি সহ আমার নিকট উপস্থাপন করা হয়, সুতরাং আমার প্রতি সুন্দর শব্দ সহকারে দুরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যত বেশি বা যত সুন্দর শব্দ দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ পাঠ করবে, তো তার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তত বৃদ্ধি পাবে। তো আমাদের উচিত ইখলাসের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সৎ পথে আহ্বান মোবাল্লিগে দাওয়াত ইসলামী। নূর হোসেন মুজাদ্দিদি ভাই আমাদের সাথে আছেন, তার কাছে যাব আমরা। আজকে কোন বুজুর্গ অর্থাৎ কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা জানবো। নূর হোসেন ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশা আল্লাহ। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি?
ইনশাআল্লাহ আজকে আল্লাহ তাআলার একজন মহান ওলি সিলসিলায়ে আলিয়া চিশতিয়ার হযরত সাইয়েদুনা বাবা ফরিদ মাসউদ গঞ্জে শেখ রহমতুল্লাহ তাআলা
আলাইহি
থেকে আমরা শুনবো নেকির দাওয়াতের বিষয়ে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্মের বিষয়ে এসেছে কিতাবের মধ্যে,
জি
সিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে 569 বা 571 হিজরি, অর্থাৎ 1175 সালে মুলতানের কাতওয়ালে উনি জন্মগ্রহণ করেন। বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শেখ রহমতুল্লাহ তাআলা আলীর যে আসল নাম সেটা হচ্ছে মাসউদ। তিনি রহমতুল্লাহ তাআলা আলীহের যে উপাধি, প্রসিদ্ধ উপাধি পুরো বিশ্বের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ফরিদুদ্দিন গঞ্জে শেখ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তিনি রহমতুল্লাহ তাআলার বংশীয় যে সিলসিলা সেটা জান্নাতি সাহাবী সাহাবী রাসূল হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে মিলে গিয়েছে।
সুবহানাল্লাহ।
তো ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শেখ রহমতুল্লাহ তাআলা আলীর যে উপাধি ফরিদুদ্দিন গঞ্জে শেখর,
জি
এই উপাধির প্রসিদ্ধতার কিছু ঘটনা রয়েছে।
জি জি,
তার ঘটনার মধ্যে এসেছে এরকম যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির বিষয়ে মালফুজাতে আলা হযরতের মধ্যে বর্ণিত রয়েছে,
জি
তিনি রহমতুল্লাহ আলাই 80 দিন 80 বেলা তিনি অনাহারে অর্থাৎ খাবার না খেয়েছিলেন।
অনাহারে?
জি।
আচ্ছা,
এটা কেন? নফসকে তিনি কন্ট্রোল করার জন্য। তো তিনি রহমতুল্লাহ তাআলা যখন দুর্বলের দিকে চলে যাচ্ছিলেন তখন তার নফস তাকে বলছিলেন হায় খুদা, হায় খুদা, তার নফস থেকে আওয়াজ আসছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলীহি সেই মুহূর্তে তখনও তিনি নফসের উপর কাবু হননি, তিনি নফসকে কন্ট্রোলের মধ্যে রেখেছেন। তখন তিনি কি করলেন, নফসকে সান্ত্বনা দেওয়ার জন্য জমিন থেকে কঙ্কর নিয়ে মুখে দিলেন।
কঙ্কর?
কঙ্কর, অর্থাৎ যেটা পাথরের কণা বলা হয়।
জি জি জি।
তো আল্লাহ তাআলার কুদরতে সেই কঙ্কর সেটা চিনি হয়ে গেল।
সুবহানাল্লাহ।
তো এই অবস্থা যখনই তিনি কঙ্কর মুখে দিচ্ছেন সেটা চিনি হয়ে যাচ্ছে। তো তার এই বিশেষত্ব, এই কারামত যখন জাহির হলো তখন গঞ্জে শকর, শকরের অর্থ হচ্ছে চিনি,
চিনি
জি, আর গঞ্জে হচ্ছে ভান্ডার যেটাকে বলা হয় আর কি। তো তিনি রহমতুল্লাহ তাআলা এইভাবে প্রসিদ্ধতা পেয়ে গেলেন।
সুবহানাল্লাহ।
ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহ তাআলার জীবনী, ইনার শিশুকাল, ইনার আব্বাজান ইন্তেকাল করেন। তো স্বাভাবিকতর ইনার আম্মা জান যে দায়িত্ব সন্তানের প্রতি, সেই দায়িত্ব পালন করেন। তিনজন বুজুর্গ রহমতুল্লাহ রয়েছেন যাদের জীবনী থেকে পাওয়া যায়, তাদের আম্মা জান থেকে তারা তরবিয়ত পেয়েছেন।
আচ্ছা।
এক ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শকর, দ্বিতীয়ত রয়েছেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ
তাআলা,
এরপর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা। ইনারা তিনজনই ইনাদের আম্মা জানের কাছ থেকে ইনারা যে তরবিয়ত, আমলের ইবাদতের প্রাথমিক শিক্ষা এটা পেয়েছেন। তো তিনি রহমতুল্লাহ তাআলা, আম্মা জান খুবই ইবাদত পরহেজগার মহিলা ছিলেন, নেককার ছিলেন আলহামদুলিল্লাহ। তো মা যেমন সন্তানকে তো সেই তরবিয়তই দিবে।
সুবহানাল্লাহ।
তিনি যখন ওনার যখন নামাজ ফরজ হয়ে গেল ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শকর রহমতুল্লাহ তাআলা, ওনার আম্মা জান ওনাকে উৎসাহ প্রদানের জন্য, নামাজ যাতে ওনার অন্তরের মধ্যে ভালোবাসা স্থাপন হয়, তো তাকে বলতে লাগলো বৎস নামাজ পড়, এতে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে এবং আল্লাহ পাক তোমার উপরে এতে রাজি খুশি হবে। এইভাবে করে সুন্দর করে তিনি তাকে ইনফেরাদি বুঝালেন, ইনফেরাদি কোশিশ করলেন। তো তিনি বললেন তুমি যদি নামাজ পড়ো তবে আমি তোমাকে চিনি দেব, তুমি চিনি পেয়ে যাবে। এটা হচ্ছে বাচ্চাদেরকে আপনার আয়ত্তে নিয়ে আসা,
আয়ত্তে নিয়ে আসার।
তো তিনি রহমতুল্লাহ তাআলাই যখন মাশাআল্লাহ নামাজ পড়া শুরু করলেন, ইনার আম্মা নামাজের প্রতি যাতে ইনার মহব্বত সৃষ্টি হয়ে যায় জন্য কি করলেন, চিনি ইনার জায়নামাজের নিচে রেখে দিতেন ছোট একটা প্যাকেট করে। তো তিনি রহমতুল্লাহ নিয়মিত সেভাবে নামাজ পড়লে চিনি পেতেন, তার একটা চিনির প্রতি ভালোবাসা ছিল, প্রিয় একটা খাবার ছিল। তো একবার ইনার আম্মা জান কি হলো, ব্যস্ততার কারণে তিনি ভুলে গিয়েছিলেন জায়নামাজের নিচে চিনি রাখতে। তো তিনি যখন হঠাৎ করে মনে চলে আসলো যে নামাজ পড়তে তো ফরিদুদ্দিন মাসুদ দাঁড়িয়ে গিয়েছে, তো আমি তো চিনি দিতে ভুলে গিয়েছি, তখন তিনি যখন সন্তানের কাছে গেলেন তখন দেখতেছেন সন্তান চিনি খাচ্ছে।
সুবহানাল্লাহ।
তো তিনার আম্মা জান তাকে জিজ্ঞাসা করলেন বর্ষ চিনি পেয়েছো কোথা থেকে? তো সৌভাগ্যবান ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শকর রহমতুল্লাহ বললেন জি আম্মা জান, আমি প্রত্যেক নামাজের পর চিনি পেয়ে যাই। এ কথা শুনে আম্মা জান কেঁদে দিলেন, কারণ আজকে ইনি তো দেননি, তাহলে কোথা থেকে আসলো?
কোথা থেকে আসলো?
আল্লাহ তাআলার গায়েবী মাদার, যেটা তার সন্তানের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তো তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা এমন মহিলা ছিলেন, নেককার মহিলা। একবার ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আম্মা জান, আমি বুঝের পরে আমার মনে হয় আমি তাহাজ্জুদকে ছাড়িনি। তিনি বলতেছেন আমি যখন বুঝ হয়েছে আমার, এরপর থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি তাহাজ্জুদ আমার থেকে ছুটে যায়নি।
আল্লাহু আকবার,
কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। তো তিনি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান বলতেছেন কি উত্তরে, প্রতিউত্তরে, যে বাবা ফরিদ এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ তাআলার দয়া তো অবশ্যই, আর আমি তোমার আম্মা, যখন তুমি শিশু ছিলে তখন যখন আমি তোমাকে দুধ পান করাতাম বিনা অজুতে কখনো আমি তোমাকে দুধ পান করাতাম না।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ইনার আম্মা জান এমন নেককার ছিলেন যে সন্তানকে নেককার বানানোর জন্য সব সময় যখনই দুধ খাওয়ানোর সময় হতো ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি, তিনি অজু আগে করে নিতেন। কেমন মা ছিলেন। তো মাদানী ছিলেন দর্শক শ্রোতা, মা হচ্ছে জমিনের ভূমিকা পালন করে, অর্থাৎ জমিন যদি উর্বর হয় সে ফসল কি হবে,
উর্বর হবে,
ভালো হবে। ঠিক একই ভূমিকা মা যদি নেককার হয়, মা যদি আমলদার হয়, মায়ের ভূমিকা এই জিনিসটা সন্তানের প্রতিস্থাপন হবে। আল্লাহ রাসূলের হাদিস শরীফ রয়েছে, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তোমরা স্ত্রী নির্বাচন করবে তখন তাদের চারটি বিষয়কে তোমরা দেখবে। চারটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে তার সম্পদ, এরপর দ্বিতীয় বিষয়টি হচ্ছে তার বংশ, তৃতীয়টি তার সৌন্দর্য এবং চতুর্থটি হচ্ছে তার দিন। তো এক ইসলামী ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল হুজুর আগে তো দিন হওয়ার কথা ছিল, প্রথমে কেন সম্পদের কথা চলে এসেছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে এবার বলছেন, অতঃপর আল্লাহ রাসূল ইরশাদ করলেন তোমাদের হাত ধুলো মলিন হোক তোমরা দিনদার মহিলা অর্জনের চেষ্টা করো। অর্থাৎ হাদিসের বিষয়টা কিন্তু আমাদের যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, আমরা কিন্তু আগে দেখি যে সৌন্দর্য কিনা, সম্পদ আছে কিনা, বৃত্তশালী কিনা, বংশমর্যাদা কিরকম, এরপর আমরা দিনকে প্রায়োরিটি দিই, এরকমটা না। আল্লাহ রাসূলের আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন যে তোমাদের হাত ধুলোমলিন হোক তোমরা দিনদার মহিলা অর্জনের চেষ্টা করো। তাহলে কি হবে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ নেক সন্তান, আমাদের লাভ হবে, মায়ের ভূমিকার মাধ্যমে আমরা কি করতে পারবো, নিঃসন্তান তৈরি করতে পারবো। আসলে
যে ঘটনা আপনি বললেন দর্শকবৃন্দ, আসলে আমাদের এখান থেকে খুব শিক্ষণীয়, খুব শিক্ষার মাদানী ফুল রয়েছে। আজকে আমরা যে অনুষ্ঠানে সৎ পথে আহ্বান, আসলে আমাদের এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য তা হচ্ছে নেকি দাওয়াতকে তুলে ধরা, যে বুজুর্গানের দিন কিভাবে নেকি দাওয়াত দিয়েছেন, তাদের জীবনী শুনলে, তাদের জীবনী থেকে আমরা নেক কাজের উৎসাহ পাই। যেমনটি আমরা শুনলাম যে ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনী, তার মা কতটা ভূমিকা পালন করেছে, এই ঘটনা থেকে আমাদের যারা মা রয়েছে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত, যে নিজ সন্তানকে কিভাবে লালন পালন করবে। যে বিষয়টি আমাদের নূর হোসেন ভাই বললেন, যদি জমি উর্বর হয় তাহলে সেখান থেকে ফসলও উর্বর হবে, আর যেই জমিটি খারাপ থাকে, উর্বর থাকে না, অনুর্বর থাকে, ওই জমিতে যদি আমরা উর্বর ফসল চাই, আজকাল আমরা এমনটাই করি যে আমি নিজে নেক আমল করি না, আমি নেকভাবে চলি না, ভালোভাবে চলি না, পর্দায় চলি না, কিন্তু আমি চাই যেন আমার ছেলে আল্লাহর বলি হোক, আমার ছেলে যেন নেককার হয়, এটা কিভাবে সম্ভব। তো আমি আপনি যদি চেঞ্জ হই, আমাদের ঘর যদি চেঞ্জ হয়, আমি যদি নেক পরিবেশে, যেমনটি ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ তাআলার আম্মা জান, তার যে আমল ছিল আমরা শুনলাম, এই আমল যদি এমন হয় আমাদের, আমরা এটা আশা করতে পারি, আল্লাহ তালা দয়া আমরা প্রার্থনা করতে পারি যে আল্লাহ তালা আমাকেও এমন সন্তান
কেমন
দান করবে, কেমন
পড়ানোর জন্য,
নামাজ পড়ানোর জন্য
বিশেষভাবে দিচ্ছে, আর আগ্রহ সৃষ্টি হয়ে যায়। তো তিনি রহমতুল্লাহ তালালাই এই মায়ের তরবিয়তের কারণে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই আল্লাহ তালার বড় দয়া প্রাপ্ত ছিলেন। তিনি রহমতুল্লাহ তালালাই এসেছেন যে 18 বছর বয়সে তিনি মুলতানে গিয়েছিলেন, যেখানে হযরত মাওলানা মিনহাজউদ্দিন তিরমিজি রহমতুল্লাহ
তালালাই
মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। শিক্ষাগত যে অভিজ্ঞতা, তিনি সেখানে ভর্তি হয়ে কোরআন, হাদিস, ফিকা, কালাম এবং অন্যান্য প্রচলিত যে জ্ঞানের পাশাপাশি তিনি আরবি ফার্সি ভাষার দক্ষতা অর্জন করেন। তিনি রহমতুল্লাহ তালার ইবাদতের যদি আমরা দেখি, এক খতম কোরআন শরীফ তিনি প্রতিদিন আদায় করতেন,
প্রতিদিন
এক খতম কোরআন শরীফ,
সুবহানাল্লাহ।
তো এই যে আমলের বিষয়টা, এমন এসেছে তিনি রমজানের মধ্যে 2 খতম কোরআন শরীফ দিতেন,
আল্লাহু আকবার,
2 খতম কোরআন শরীফ। তিনি রহমতুল্লাহ তাআলার এই আমলি জিন্দেগি, ইনার ওস্তাদ এত সন্তুষ্টি হয়ে যান যে ওস্তাদের যে শুভ দৃষ্টি তার উপর পড়ে যায়,
সুবহানাল্লাহ।
এটা অনেক বড় বিষয় যে ওস্তাদের শুভ দৃষ্টি পড়া। হ্যাঁ, অনেক সময় আপনি কামালিয়াতের মধ্যে পৌঁছানোর যেটা বিষয় আছে না, উপরে যে যাওয়া,
আসলে বিলায়াতের যে উচ্চ পর্যায়ে যারা আসীন হয়েছেন, সমাসীন হয়েছেন, তাদের যে বিলায়াত পাওয়ার যে পিছনে কারণ, এই কারণগুলো দেখা যায় আদব। তো যখন কোন উস্তাদের, শিক্ষকের, পীর মুর্শিদের আদব করা হয়, তখন দেখা যায় যে ওই পীর মুর্শিদ বা উস্তাদের ফয়েজ ও বরকত পাওয়া যায়, আর এই ফয়েজ ও বরকতে সে অনেক উপরের দিকে উঠতে থাকে,
সুবহানাল্লাহ। আর তিনি রহমতুল্লাহ তাআলার যে সিজদার বিষয় এসেছে সোহেল ভাই, যে তিনি রহমতুল্লাহ তাআলাই এক এক দিনে হাজার হাজার সিজদা করতেন,
আল্লাহু আকবার,
কেমন সিজদা প্রেমিক ছিলেন তিনি। আর কোরআন পাকের তেলাওয়াতের বিষয় এসেছে যে তিনি রহমতুল্লাহ তাআলাই কোরআনকে এমন ভালোবাসতেন, এমন ভালোবাসতেন যে তিনি সারাদিনও কোরআনের মধ্যে, তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকতেন। তিনি রহমতুল্লাহ তাআলার কোরআনের প্রতি এত মহাব্বত ছিল। তিনি রহমতুল্লাহ তাআলার যে একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রসিদ্ধতা, একটা আছে না যে আমরা চাই তো মানুষ আমাকে
আমার প্রসিদ্ধতা, আমার গুণগান
করুক। তো বাবা ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ তাআলা একবার দিল্লিতে গেলেন, দিল্লিতে মাওলানা বদরুদ্দিন গজনবী রহমতুল্লাহ তাআলা ইনাকে দাওয়াত করেছিলেন। তো দাওয়াতের মধ্যে ইনাকে যখন আমরা দেখবেন মেহফিলের মধ্যে, যিনি এখন বয়ানকারী থাকবে, তিনার কিছু আমরা পরিচিতি প্রদান করি, পাশে কিছু আমাদের টাইটেল থাকে, হ্যাঁ, আল্লামা মাওলানা মুফতি, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ ওয়ালা না, তাদের চিন্তাধারা ভিন্ন রকম। তো তিনি রহমতুল্লাহ তখন যখন ইনার পরিচিতি কয়েকটা প্রশংসামূলক বাক্য দ্বারা করা হলো, তিনি রহমতুল্লাহ তাআলা ওই মুহূর্তে সাথে সাথে সেখান থেকে ফিরে গেলেন, এবং কখনো পরবর্তীতে ওই মেহফিলার তিনি আর যাননি। কেন ইনি এই বিষয়টা নিয়েছে এভাবে যে তার নফস নাকি আবার জাগ্রত হয়ে যায়, নফস নাকি তাকে আবার ধোকা দেয়, এই চিন্তাধারা তাকে সেখান থেকে ফিরে নিয়ে এসেছে।
আসলে আহলে কিরামের চিন্তা ভাবনাই কিন্তু এমন থাকে যে তারা থাকে সর্বদা চেষ্টা যে নিজের নফস যেন কন্ট্রোলে থাকে, নিজের নফসকে যেন আয়ত্ত করতে পারে। নিজের নফসকে যখন আয়ত্ত করতে পারবে, তখন যে আল্লাহ তালাকে পাওয়ার, আল্লাহ তালাকে চেনার যে উদ্দেশ্য বা যে মাধ্যম, এই মাধ্যমটা সহজ হয়ে যায়। আর বুজুর্গানের দিন আউলিয়ায়ে কামিলিন যারা ছিলেন, তারা এই দিকে ছুটেছেন যেন নিজের নফস যেন কন্ট্রোলে চলে আসে। এই কারণে তারা দেখা গেছে যে এমন এমন কষ্ট স্বীকার করেছেন। তা আমরা যদি বুজুর্গানের দিনের কিতাব অধ্যয়ন করি, তাদের জীবনী অধ্যয়ন করি, জানতে পারবো ইনশাআল্লাহ তালা। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে 2টি সেগমেন্ট নিয়ে থাকি, এর মধ্যে একটি হচ্ছে মাদানী বাহার আরেকটা হচ্ছে আজকের আমল। আজকে ইনশাআল্লাহ তাআলা মাদানী বাহার শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনার শেষের দিকে আমরা আজকের আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা আজকে শ্রবণ করি মাদানী বাহার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আজকে যে মাদানী বাহার আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা, এই মাদানী বাহার শুনলে আশা করি আমাদের ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরও এই ইচ্ছা জাগবে যে আমরা যেন নেক আমলের দিকে ধাবিত হই। এক আশিকের রাসূল যার বর্ণনা কিছুটা এরকম ছিল, সে যে এলাকার মধ্যে ছিল ওই এলাকার মধ্যে এলাকার পরিবেশটা এমন ছিল যে এলাকার মধ্যে নেকির কাজ খুব কম হতো, বরঞ্চ গুনাহের যে কাজগুলো এগুলো অনেক বেশি হতো। এমন এমন কাজ গুনাহের রাস্তা সেখানে খোলা ছিল যা বলা বাহুল্য। বলা মানে আশিকের রাসূল তার বর্ণনা যে কোন গুনাহের কথা চিন্তা করি আমরা, ওই গুনাহের কাজগুলো ওইখানে হতো। তো এমন এলাকায় ওই ইসলামী ভাইয়ের ছোট থেকে বড় হয়ে ওঠা। তো প্রথমে সে যখন মাদানী মহলে ছিল না, এর পূর্বে তার ঘটনা বলল যে আমিও ওই এলাকার রঙের রঙিন ছিলাম ওই এলাকার হিসাবে। তো তাদের সাথে আমি গুনাহের সাগরে, গুনাহের সমুদ্রে আমি ডুবেছিলাম, দিন রাত গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, অনেক রকম গুনাহের কাজ আমার সংগঠিত হতো। আলহামদুলিল্লাহ আসাবাজাল আমাদের ওই এলাকায় দাওয়াত ইসলামের একটি মাদানী কাফেলা চলে আসলো নেকি দাওয়াত দেওয়ার জন্য, সালাতু সন্নত এর প্রচারের জন্য। তো যখন মাদানী কাফেলা আসলো, মাদানী কাফেলা এসে সেখানে নামাজ আদায় করে, বিশেষ করে মাদানী কাফেলা আসরের নামাজের পরে নেকি দাওয়াতের জন্য বের হওয়া হয়। তো মসজিদ থেকে আশিকানে রসুল নেকি দাওয়াতের জন্য বাইরে বের হলো। যখন বাইরে বের হলো, তো বাইরে বের হয়ে তারা নেকি দাওয়াত দিচ্ছিল, এক পর্যায়ে আমার কাছে আসলো, আমার কাছে নেকি দাওয়াতের কথা বলল যে আমরা এখানে মাদানী কাফেলা এসেছি, এখানে মাদানী কাফেলা হচ্ছে, আপনি আমাদের সাথে চলুন, সুন্নত আদব শেখানো হবে, বিভিন্ন ইলমে দিন শেখানো হবে। তো আমি গুরুত্ব দিলাম না, গুরুত্ব না দিয়ে আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, দেখা যাবে, আমি এখন সময় নেই। এভাবে আমি কি করলাম, তাদেরকে বিদায় করে দিলাম। তো তারা অন্যান্য জায়গায় নেকি দাওয়াত দিল। তো প্রথম দিন গেল, দ্বিতীয় দিনও একই রকম, তারা যখন নেকি দাওয়াত দিতে আসলো আমিও সেখানে ছিলাম, আমাকেও তারা আজকেও নেকি দাওয়াত দিল। তো নেকি দাওয়াত আমাকে দেওয়ার জন্য আসলো, আমিও আজকে কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে বলে বিদায় করে দিলাম। পরের দিন ঘটনাক্রমে আমার সাথে আবারও দেখা হলো তাদের, তারা আমাকে নেকি দাওয়াত দিল খুব সুন্দরভাবে, খুব সুন্দর উত্তম চরিত্রের মাধ্যমে, বিনয়ের সাথে সুন্দর সুন্দর কথা বলছিল। আজকে আমার মনটা তাদের দিকে একটু ধাবিত হলো এবং তাদের সুন্দর সুন্দর কথাগুলো আমার অন্তরে গিয়ে লাগলো, আর আমি তাদের সাথে মসজিদে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। একজন আমাকে মসজিদে নিয়ে গেল, ওযু করে আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায়ের পরে সেখানে মসজিদে ইসলামী ভাই অবস্থান করছিল শেখানোর জন্য, আমি সেখানে বসলাম। সেখানে সুন্নতের আলোচনা হচ্ছে, ইলমে দিনের আলোচনা হচ্ছে, আমি বসলাম, শুনলাম। আল্লাহ তাআলার রহমত আমার উপর এমনভাবে বর্ষিত হতে লাগলো যে কিছুক্ষণ এই কথাবার্তা শোনার পরে আমার অন্তর আস্তে আস্তে গলতে লাগলো, যে আমি গুনাহের সাগরে ডুবেছিলাম, আমার এখন ওই গুনাহের কারণে আমার শরীরটা অন্যরকম লাগছিল। পরে আস্তে 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 যখন মাগরিবের নামাজের সময় হলো, আজান হলো, নামাজ আদায় করলাম। নামাজের পরে এক ইসলামী ভাই সুন্নত পড়া বয়ান করলেন, বয়ানের পরপর ওই বয়ানের মধ্যে যে বিষয় ছিল, ওই বিষয়টা এমন একটি বিষয় ছিল যা আমার জীবনের সাথে পুরোপুরি মিলে যায়। তো আমি চিন্তা করলাম, আমার এই অভ্যাসগুলো সে কীভাবে জানে, সে কীভাবে জানলো এই বিষয়গুলো যখন বলা হলো। তখন আমি কী করলাম, এই এর শাস্তিগুলো শুনে আমি সাথে সাথে তবা করলাম এবং হাতো হাত সেখানে আশিকের রাসূলদের সাথে সেখান থেকে মাদানী কাফেলায় সফর করলাম আলহামদুলিল্লাহ আসাউজাল। এরপর আমি গুনাহ থেকে তবা করে আশিকানা রাসূলের সংস্পর্শে থেকে আমি মাদানী মহলে জড়িত হয়ে, সম্পৃক্ত হয়ে আমি মাদানী কাজের খিদমত করছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন একটি ঘটনা, আজকাল আমরাও এরকম হয়ে থাকে, আমাদের কাছে অনেকে বোঝানোর জন্য আসে, নেকি দাওয়াত নিয়ে আসে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এই মাদানী বাহার থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করা উচিত। যে নূর হোসেন ভাই, আমরা যে ঘটনা শুনলাম মাদানী বাহার আসলে আউলিয়া কিরামও কিন্তু চেষ্টা করেছেন মানুষদেরকে নেকি দাওয়াত দেওয়ার জন্য, আর এই নেকি দাওয়াত দিয়ে অনেককে তারা, আমরা যেমন শুনি আপনি এর পূর্বে বলেছিলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নেকি দাওয়াত দিয়ে প্রায় 90 লক্ষ লোককে মুসলমান বানিয়েছেন। এরকম বুজুর্গানের দিন চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ওই চেষ্টা করছে, প্রচেষ্টা করছে। আর আজকে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় আমরা সংবাদ পাচ্ছি যে বিধর্মী অমুসলিম ইসলাম গ্রহণ করছে, যারা বেআমল ছিল তারা আমলদার হচ্ছে।
এটা আসলে বুজুর্গানের দিনদের একটা তরিকা ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল থেকে শিক্ষা, আর তারা ওইভাবে করে যাচ্ছে। তো এই জন্যই আজকে কিন্তু আমরা সৎপথে আহ্বান অনুষ্ঠানে বুজুর্গানের দিনের যে জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের উদ্দেশ্য এটাই, যাতে করে আমাদের আলোচনার মাধ্যমে কোন ইসলামী ভাই যাতে আমলের মধ্যে চলে আসে, তাদের ভুল যাতে সংশোধন করে নেয়। আমরা শুনছিলাম বাবা ফরিদুদ্দিন মাসউদ রহমাতুল্লাহ আলাইহি, তো ইনার জীবনীর মধ্যে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে আনার ফলের বিষয়ে, আনার ফল যেটা আমরা আনার ফল বলি আর কি। তো মাহবুবে ইলাহি কিতাব যে রয়েছে এটার মধ্যে এসেছে, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে হযরত সাইয়েদুনা শেখ জালালউদ্দিন তিব্রিজি সুরাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার ওনাকে একটা আনার ফল উপহার দিলেন।
আচ্ছা,
তো তিনি রোজা অবস্থায় ছিলেন, এই জন্য তিনি আনার ফলটা তখন খাননি, কিন্তু তার সাথে যে তার বন্ধুরা ছিল, সঙ্গীরা ছিল, তখন তারা ফলটাকে খেয়ে নিল। তো ইফতারের পর তিনি রহমতুল্লাহ তাআলা যখন আনারের সিলকাগুলো নিতে আসলেন, দেখলেন একটা দানা সেখানে ছিল,
একটি দানা।
তো তিনি সেটাকে খেয়ে নিলেন। যখন ফরিদুদ্দিন মাসউদ গঞ্জেশক রহমতুল্লাহ সেটাকে খেলেন, তো তিনি নিজে ব্যক্ত করছেন যে আমি রুহানিয়াত এমন অনুভব করলাম যে রুহানিয়াত আমার অস্তিত্বের মধ্যে ঝলমল করতেছে। তো এই ঘটনা তিনি তার প্রিয় মুর্শিদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি চিশতি রহমতুল্লাহ তাআলাকে বললেন যে যখন আমি একটা দানা খেলাম হুজুর, এই দানা খাওয়ার পর আমি কিছু অনুভব করছিলাম যে মনে হচ্ছে যে আমার মধ্যে আলো ঝলমল করছে আমার ভিতরের মধ্যে। তো তখন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি চিশতি রহমতুল্লাহ বললেন যে ওই দানাটার মধ্যেই সমস্ত বরকত রুহানিয়াত ছিল, আর অন্য দানার মধ্যে ছিল না। তো হেলিয়াতুল আউলিয়ার মধ্যে এসেছে সোহেল ভাই
জি,
যে আনারের ব্যাপারে একটা প্রসিদ্ধ রয়েছে এরকম যে প্রতিটি আনারের মধ্যে জান্নাতে একটা দানা থাকে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আনারের মধ্যে কিন্তু অসংখ্য দানা,
জি জি জি,
আর ওই দানার মধ্যে প্রসিদ্ধ আছে এরকম যে একটা দানা জান্নাতের ফলের মধ্যে থেকে আসে। তো এই বিষয়ে হযরত সাইয়েদুনা হামিদ বিন জাফর রহমাতুল্লাহ তাআলা ইনার পিতা থেকে উদ্বৃত্ত করেন যে সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই আনার ফল খেতেন এক একটাকে মানে সুন্দর করে খেয়ে নিতেন, কোনো একটা ফল তিনি বাকি রাখতেন না, দানাকে বাকি রাখতেন না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি এমন ভাবে কেন খান প্রতিটা দানাকে? তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি সংবাদ পেয়েছি জমিনে কোনো আনার গাছ এমন নেই যাকে, অর্থাৎ ওই গাছের ওই ফলের ভিতরে আল্লাহ তাআলার জান্নাত যে রয়েছে এই জান্নাতের আনার থেকে একটা দানা ওই ফলের মধ্যে দেওয়া হয়নি,
আল্লাহু আকবার,
তাই আমি এই দানাগুলোকে এত সুন্দর করে খেয়ে নি। তো এখানে কিন্তু অনেক শিক্ষা রয়েছে, বিশেষ করে যে খাবারের যে বিষয়টা এসেছে এখানে মাদানী ফুল আমরা দিব, সৎপথে আহ্বান, ভালো নেকির কাজগুলো আমাদের, যে খাওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে খাবারের যে কোনাগুলো আছে না, ছোট ছোট আমরা অনেক সময় ভাতের একটা দানা পড়ে থাকে সেটাকে আমরা খেয়াল করি না, যাতে কোনো একটা দানা কোনো একটা কণাও যাতে নষ্ট না হয়। এতে এ বিষয়ে বলা হয়েছে যে খাবারের সমস্ত বরকত যে কোন গ্রাসটিতে বিদ্যমান এটা কেউ জানে না।
তো বলা হয় যে খাবারের শেষ অংশে এটাও
বলা হয়েছে বিদ্যমান,
যে একেবারে শেষ অংশে,
জি জি জি,
আমি যে একটা দানা দুইটা দানা যে আমি রেখে ছেড়ে দিই এটাও কিন্তু শেষ অংশে, আমরা বরকত আমাদের খাবার
জানি না যে কোনটার মধ্যে বরকত রয়েছে। হাদিসে পাকে বর্ণিত রয়েছে মুসলিম শরীফ হাদিস যে তোমরা জানো না যে খাবারের বরকত কোন অংশে রয়েছে,
সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের উচিত হবে যখনই আমরা যেই কোনো কিছু খাবার খাই, সেটা হোক দোকান থেকে কিনে খাওয়া কেক হোক, যেটাই হোক খাবার ভাত হোক, আমরা যেটাই খাই আমরা চেষ্টা করবো যাতে খাবারের পরিপূর্ণ অংশকে আমরা খেয়ে নিই, এবং সুন্নত তরিকা যাতে আমরা খেয়ে নিই। এতে করে কি হবে, আমরা যে আল্লাহ রাসূলের সুন্নতের বরকত আদায় করতে পারবো, এবং আলহামদুলিল্লাহ আমরা বরকতের পাশাপাশি যে রুহানিয়াত রয়েছে সে রুহানিয়াতও আমরা আদায় করতে পারবো, যেটা একেবারে শেষের দিকে
আমরা সুন্নতের উপর আমল করলে রুহানিয়াত এবং বরকত পাওয়া যায়, এটা স্বাভাবিক বিষয়। আমরা যখন সুন্নতের উপর আমল করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা, এই সুন্নতের উপর আমল করার দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানিয়াত ফয়েজ আমরা ইনশাআল্লাহ
তাআলা, তিনি রহমাতুল্লাহ আলাইহি নেকির দাওয়াত দিতে গিয়ে তিনার যে খলিফা এবং তিনার যে মুরিদান যারা ছিলেন, তিনি প্রায় অংশে যখনই তার সান্নিধ্যতা অর্জন করতে তার মুরিদরা আসতো, তিনি সবসময় নেকির দাওয়াত দিতেন। নেকির দাওয়াত দিতে গিয়ে তিনি বলতেন যে শরীয়তের অনুসরণের প্রতি এভাবে জোর তাগাদ দিতেন যে নিজের মুখ হাত দ্বারা কাউকে কষ্ট না দেওয়া,
আল্লাহ আল্লাহ,
কাউকে মন্দ কথা না বলা, নিজের জাহিরকে নিরাপদ রাখা, অর্থাৎ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুণা না করা, এটাকে জাহির বলা হয়েছে। এবং বলা হয়েছে মুখের নিরাপত্তা রক্ষা করা, আল্লাহ পাকের সন্তুষ্টিতে মুখের জবানকে ব্যস্ত রাখা, আল্লাহ পাকের স্মরণে অন্তরকে আলোকিত রাখা, জিকির ও তেলাওয়াতের পাকের মাধ্যমে সমস্ত সময়কে নিজে সতেজ রাখা এবং শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখা। ইনার জীবনের শেষ সময়, সোহেল ভাই, জীবনের শেষ সময় যদি আমরা দেখি যে কত বড় শিক্ষা ইনি রেখে গেছেন, যে শাবানুল মুয়াজ্জম 663 হিজরি ফরিদগঞ্জ সরকার রহমতুল্লাহ খুব অসুস্থ হয়ে গেলেন। ইনার অসুস্থতা ছিল প্রচন্ড কষ্ট, তিনি মানে পেটের পীড়া যেটাকে বলি আমরা, পেট ব্যথা, এই পেট ব্যথা ইনি অনুভব করতে লাগলেন। তো তিনি রহমতুল্লাহ তালাই ওই সময়ও নামাজ জামাতে সহকারে আদায় করতেন। চার মহরমুল হারাম তিনি 664 হিজরি 17 অক্টোবর 1265 সালে বোর্ড থেকে 10টা পর্যন্ত 5 বার কোরআন পাকে তেলাওয়াত করেন ওই পেট ব্যথা নিয়ে। উনার এটা জীবনের মধ্যে আসছে। এরপর তিনি জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যান। কিছুক্ষণ পর তার কক্ষ থেকে আওয়াজ আসলো, তার মুরিদানরা যখন বাহিরে শুনতে পেলেন যে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাতের সময় এসে গেছে,
সুবহানাল্লাহ,
যখন এই আওয়াজ তারা শুনলো লোকেরা ভেতরে এসে গেল, তো দেখলেন যে ঈশার নামাজ জামাতের সহকারে আদায় করার পর তিনি রহমতুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছেন।
আল্লাহ,
যখন হুশ ফিরে আসলো তাকে জিজ্ঞাসা, তিনি বলতেছেন সবাইকে মুরিদানদেরকে, আমি কি ঈশার নামাজ আদায় করেছি? দেখেন নামাজের প্রতি কি ভালোবাসা। তো তিনি রহমতুল্লাহ হুশ ফিরে আসার সাথে সাথে নামাজ পড়া হয়েছে কিনা জিজ্ঞাসা করছেন। এরপর তিনি 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। এরপর কি তিনি সাথে সাথে আবার তেলাওয়াতের মধ্যে পড়ে গেছেন, তেলাওয়াত শুরু করে দিয়েছেন, কোরআন পাকে তেলাওয়াত। যখন এভাবে তিনি ইবাদতের মধ্যে লিপ্ত রইলেন, তো একটা সময় গিয়ে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন ইবাদতের মধ্যে থাকা অবস্থায়। তিনি রহমতুল্লাহ তাআলার যে মাজার শরীফ মুলতানের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ওনার মাজার থেকে বরকত হাসিল হচ্ছে। তিনি রহমতুল্লাহ অসংখ্য অমীয় বাণী রয়েছে। তিনি বলেছেন যে গুনাহ করে খুশি হওয়া জঘন্য অপরাধ। আমাদের মধ্যে এমনও আছে না যে আমরা গুনাহ করে খুশি হই, আবার সেটা মানুষকে হাসতে হাসতে বলে থাকি,
বলেও থাকি, প্রকাশও করি যে আমি এই কাজটা করেছি, মানে খুব গর্বের সাথে,
গর্বের সাথে গুনাহকে জাহির করা বলা, এটাও কিন্তু গুনাহ, মারাত্মক গুনাহ। তো বলা হয়েছে উনি আরো ওনার যে অমীয় বাণী রয়েছে, বলা হয়েছে যে সময়ের মতো কোনো মূল্যবান সম্পদ অর্জিত হতে পারে না, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এরপর তিনি রহমতুল্লাহ বলেন যে নিজের দোষ ত্রুটিকে সর্বদা চোখের সামনে রাখো। আমরা মানুষের দোষ ত্রুটিকে
আমরা যেটা রাখা উচিত, যে আমার নিজের দোষ ত্রুটি রাখা উচিত ওই জায়গায় আমরা চোখের সামনে রাখি, কিন্তু মানুষের দোষ ত্রুটি আসলে, দর্শক বৃন্দ, আমাদের উচিত আমরা যেন এই বিষয়গুলো থেকে বিরত থাকি। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমাদের শেষ সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে আজকের আমল। আজকের আমল নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা অনুষ্ঠান শেষ করব। জি নূর হোসেন ভাই, আজকের আমল সম্পর্কে আমাদেরকে বলে দিন।
আজকের আমলের যে বিষয়টা, বাহ্যিকভাবে যদিও আমল না, কিন্তু এটা আমলের মধ্যে গণ্য।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
আল মুআযযামুল কবীরের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেয়, সেটা আমার কাছে 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়ে বেশি পছন্দনীয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমরা চাইলে এই আমলটা একেবারে আমাদের জন্য সহজ, জাস্ট আমার একজন ভাই, একজন বন্ধু, তার যখন প্রয়োজন, জাস্ট টাকা পয়সা দিয়ে নেয়, তার মনের দুঃখগুলো তার সাথে শেয়ার করা, তাকে কিছু সহানুভূতিশীল দেখানো, কিছুক্ষণ সময় তার সাথে অতিবাহিত করা, আল্লাহ রাসূল ফরমান যে 1 মাস মসজিদে নফল ইতিকাফের সওয়াবের থেকে পছন্দনীয়। আমরা আলহামদুলিল্লাহ সকলের প্রতি আমরা সহানুভূতিশীল হই, একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করি।
আসলে দর্শকবৃন্দ, আমরা যে বিষয়টি আমরা নূর হাসান ভাই থেকে শ্রবণ করলাম, যে মানুষকে কিছুটা সময় দেওয়া, হ্যাঁ, মানুষের কষ্ট বেদনার সময় তাদেরকে যদি সময় দিই, ইনশাআল্লাহ তালা এই ফজিলত আমরা পেয়ে যাব। আর দর্শকবৃন্দ, আজকে যে বিষয়ে মাদানী ফুল শুনলাম, আমরা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জেশকর রহমতুল্লাহ তালালি জীবনী শুনে, তার কিছু বাণী এবং তার জীবনী শুনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তালা আমাদেরকে নেকির কাজ করার এবং অন্যকে নেকির পথে দাওয়া দেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আরও একজন বুজুর্গ রহমতুল্লাহ তালালের জীবনী নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
حيّا على الفلاح، حيّا.